বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 5ই ডিসেম্বর, বিশে অগ্রহায়ণ এবং ফার্সি 14ই আজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ড। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরায়েল বর্বরোচিত আগ্রাসন চালাচ্ছে, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতে। এবং বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিলের কাজ চলছে, তবে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ইসির শর্ত সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করা হয়েছে। এ সম্পর্কে ঢাকার প্রতিবেদন থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। এরপর রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। তারপর থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। প্রান্তিক আয়োজনে শুনবেন গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যার ফলে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পতন হবে। 24 ঘণ্টায় দখলদার ইসরায়েলের 28টি সামরিক যানে ফিলিস্তিনিদের আঘাত, আরও কয়েকটি অভিযানে বহু ইসরায়েলি সেনা নিহত। বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে সমাবেশ করবে না আওয়ামী লীগ। এবং ভারতের পশ্চিমবঙ্গের নানা প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না বলে সংসদে তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রত্যাখ্যান করল বিজেপি। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের সেনারা নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যার ফলে দখলদার রেজিমের অবসান ঘটবে। প্রেসিডেন্ট রাইসি আজ ইরানের জাতীয় সংসদে এই মন্তব্য করেছেন। গত 2 মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর নৃশংস আগ্রাসনে প্রায় 16,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে শতকরা 70% নারী ও শিশু। ইব্রাহিম রাইসি বলেন ফিলিস্তিনের নিপীড়িত ও শক্তিশালী জনগণের বিরুদ্ধে নিষ্ঠুরতা আমাদের সবার এবং পুরো মানবতার জন্য দুঃখের কারণ। তিনি বলেন আমরা বিশ্বাস করি ফিলিস্তিনি নারী ও শিশুদের শাহাদাত ভুয়া ইহুদিবাদী রেজিমের অবসান ঘটাবে এবং আমরা ফিলিস্তিনিদের বিজয়ের পাশাপাশি ইসরায়েলিদের নির্মূলের সাক্ষী হব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন প্রতিরোধ সংগঠনগুলো যুদ্ধাপরাধ ও গণহত্যার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে ইরানের কাছ থেকে নির্দেশ গ্রহণ করে না। লোহিত সাগরে হামলার সাথে ইরানের সম্পৃক্ততা রয়েছে বলে ব্রিটেন যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে তিনি আজ একথা বলেছেন। লোহিত সাগরে ইসরায়েলি জাহাজে হামলার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরায়েলের পথ অনুসরণ করে একই ধরনের অভিযোগ তুলেছে ব্রিটিশ সরকার। লন্ডন লোহিত সাগরে হামলার জন্য ইরানকে দায়ী করেছে।
এই প্রসঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি আরও বলেছেন, সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের দাবি উত্থাপন করা হচ্ছে। তারা এই অঞ্চলের বাস্তবতাকে উল্টোভাবে উপস্থাপন করতে চায়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিটিশ সরকারকে ভিত্তিহীন অভিযোগ না করে নারী ও শিশুসহ নিরাপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধ বন্ধ করতে এবং ফিলিস্তিনিদের সহায়তায় এগিয়ে আসতে লন্ডনের প্রতি আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের হামাসের ইজ্জাদিন কাসাম ব্রিগেড 24 ঘণ্টায় দখলদার ইসরায়েলের 28টি সামরিক যানে আঘাত হেনেছে। হামলার ফলে এসব সামরিক যান ধ্বংস অথবা ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। আজ সকালে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে হামাসের এই সামরিক শাখা। এছাড়া একটি ট্যাঙ্কও ইয়াসিন 105 রকেটের সাহায্যে আঘাত হানা হয়েছে। এদিকে কাসাম ব্রিগেডের যোদ্ধারা খুব কাছ থেকে ইহুদিবাদী সেনাদের লক্ষ্য করে হামলা করেছে। এর ফলে ইসরায়েলের কয়েকজন সেনার মৃত্যু হয়েছে। শত্রুদের কাছে গিয়ে সম্মুখ হামলার পাশাপাশি রকেট ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে শত্রুর বিভিন্ন অবস্থানে হামলা চালানো হয়েছে। কাসাম ব্রিগেড ঘোষণায় বলেছে, টানেল ব্যবহার করে বেইথানুন এলাকায় এক সফল অভিযান চালানো হয়েছে। সেখানে ইহুদিবাদী সেনাদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়। এর ফলে ইসরায়েলের বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিরোধকামী সংগঠন হামাসের হামলায় ইহুদিবাদী ইসরায়েলের আরও 3 সেনা নিহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দখলদার বাহিনী। গাজায় স্থল হামলা শুরুর পর থেকে এই 3 সেনাসহ এ পর্যন্ত ইসরায়েলের মোট 78 জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল সরকার। তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি। লেবাননের আল মানার পত্রিকা জানিয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের নিহত সেনার সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। পত্রিকাটি বলছে, জনরোষ থেকে বাঁচার জন্য যুদ্ধভাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার নিহত সেনার সংখ্যা প্রকাশ করতে চাইছে না, বরং এই নিয়ে একবারই মুখ বন্ধ করে রেখেছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়। শুধু তাই নয়, ইসরায়েলের হাসপাতালে যে 1000-এর বেশি আহত সেনা চিকিৎসা নিচ্ছে সে বিষয়েও হাসপাতালগুলোকে কোনো ধরনের তথ্য প্রকাশ না করার জন্য সতর্ক করা হয়েছে। হতাহত সেনাদের কথা গোপন করার প্রেক্ষাপটে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন অধিকৃত ভূখণ্ডে বসবাসকারী ইহুদিদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, আপনারা নিজেদের সেনা গুনে রাখবেন। 7 অক্টোবর গাজা থেকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের ছোড়া একটি রকেট ইসরায়েলের কৌশলগত সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। ওই ঘাঁটিতে ইসরায়েলের অঘোষিত পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র রাখা ছিল। মার্কিন প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এই খবর দিয়েছে। গতকাল প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, যদিও হামাসের রকেট ইসরায়েলি ক্ষেপণাস্ত্র গুদামে আঘাত হানতে পারেনি, তবে রকেট হামলার পর মধ্য ইসরায়েলের আশদুত মিশাক ঘাঁটিতে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র গুদাম এবং অন্যান্য সংবেদনশীল অস্ত্রের কাছে পৌঁছে যায়। নিউ ইয়র্ক টাইমস বলছে, রকেট হামলার কয়েক ঘণ্টার মধ্যে তোলা অনেক স্যাটেলাইট ছবিতে দেখা যায় আগুনের দ্রুত বিস্তার ঠেকানোর চেষ্টা করছে ইসরায়েলি ফায়ার ফাইটাররা। এর মধ্যে অন্তত 2টি অগ্নি নির্বাপক বিমান এবং ফায়ার ফাইটারদের উজ্জ্বল লাল পাইপ আগুনের কাছাকাছি দেখা যায়। বিশেষজ্ঞদের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, ইসরায়েলের ওই ঘাঁটিতে পরমাণু ওয়ারহেড বহনের সক্ষম 25-50টি জেরিকো ক্ষেপণাস্ত্র ছিল। মার্কিন সরকারের গোপন নথি থেকে জানা যায়, জেরিকো ক্ষেপণাস্ত্রে পরমাণু ওয়ারহেড বহনের জন্য উপযুক্ত সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে সমাবেশ করবে না আওয়ামী লীগ। এই তথ্য জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যেসব দল নির্বাচন বয়কট করে অবরোধ হরতাল ডাকছে তারা গণতন্ত্রের শক্তি নয়। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে সমাবেশ করবে না আওয়ামী লীগ, জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যেসব দল নির্বাচন বয়কট করে অবরোধ হরতাল ডাকছে তারা গণতন্ত্রের শক্তি নয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় শেখ হাসিনার নেতৃত্বে 14 দল একসঙ্গে লড়বে বলেও জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 60তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্ট সংলগ্ন তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে তিনি সাংবাদিকদের জানান, তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন সংক্রান্ত সব বিষয়ে দেখার এখতিয়ার কমিশনের, তাদের অনুমতি না নিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। এদিকে দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে ওবায়দুল কাদের বলেন, বিগত কয়েক বছর 14 দল আওয়ামী লীগের সঙ্গে কাজ করছে। এই নির্বাচনে আওয়ামী লীগ জনপ্রিয়দের মূল্যায়ন করবে, নির্বাচনে জেতার মতো প্রার্থীকে বেশি গুরুত্ব দেওয়া হবে।
তারা তো চাইতেই পারে, কিন্তু এখানে অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। একজনকে আমরা দিলাম কিন্তু ইজ নট ইলেক্টেবল, হি অর শি, সেই অবস্থা তো একটা সমস্যা হয়ে যাবে, সেখানে অন্য কেউ বেরিয়ে আসবে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি। তবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
পশ্চিমবঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না বলে সংসদে অভিযোগ করেছেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এমপি। আজ মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় ওই ইস্যুতে সুদীপ বন্দ্যোপাধ্যায় সোচ্চার হলে পাল্টা জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তৃণমূলের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 100 দিনের কাজ আবাস যোজনা নিয়ে আপনারা দুর্নীতির কথা বলছেন। বাংলা একটি বড় রাজ্য, 38,000 গ্রাম রয়েছে। যে গ্রামে অভিযোগ এসেছে সেখানে টাকা দেয়া বন্ধ করা যেতে পারে, কিন্তু পুরো রাজ্যকে কেন টাকা দেয়া বন্ধ করা হয়েছে? 2 বছর ধরে টাকা দেয়া হচ্ছে না, এটা খুব দুঃখের বিষয়। তিনি আরও বলেন, ওই ইস্যুতে আমরা দিল্লিতে মন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু উনি চলে যাওয়ায় তার সঙ্গে সাক্ষাৎ হয়নি। ওই ইস্যুতে আজ তৃণমূল এবং বিজেপি এমপিদের মধ্যে সংসদে হইচই শুরু হয়। আজ পাল্টা জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি তৃণমূল এমপিদের টার্গেট করে বলেন, আমি দেখা করব বলে সময় দিয়েছিলাম, কিন্তু ওরা আমার সঙ্গে দেখা করেননি। সাধ্বী নিরঞ্জন বলেন, ওরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরে আসি বিশ্ব সংবাদে। গাজা উপত্যকার বাইরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানকারী হামাস নেতাদের হত্যা করা হলে ইসরায়েলকে তুরস্কের কঠোর পদক্ষেপের সম্মুখীন হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। নাম প্রকাশে অনিচ্ছুক তুরস্কের একজন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, ইসরায়েলকে এই বলে সতর্ক করে দেওয়া হয়েছে যে প্রবাসী হামাস নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলে তেল আবিবকে চড়া মূল্য দিতে হবে। এর একদিন আগে ইসরায়েলের কুখ্যাত অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধান রোনেন বারের একটি রেকর্ড করা বক্তব্য প্রচারিত হয়। ওই বক্তব্যে রোনেন বার বলেন, লেবানন, তুরস্ক ও কাতারের মতো দেশগুলোতে যেসব হামাস নেতা অবস্থান করছেন তাদেরকে হত্যা করা হবে। তিনি বলেন, বছরের পর বছর সময় লাগলেও এই কাজ করবে তেল আবিব। ইসরায়েল বিরোধী যুদ্ধে বহির্বিশ্বের সমর্থন আদায়ের লক্ষ্যে হামাসের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতারা গাজা উপত্যকার বাইরে অবস্থান করছেন। 7 অক্টোবরের হামলার বহু আগে থেকে হামাস এই নীতি অনুসরণ করে আসছিল। হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার মূল দপ্তর কাতারে, তবে তুরস্কেও হামাসের দপ্তর রয়েছে। ইরাকে মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলন হারাকাত হিজবুল্লাহ আন-নুজা বা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উত্তর ইরাকে এই সংগঠনের ঘাঁটিতে হামলা চালানোর জন্য আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে। ওই হামলায় আন-নুজাবার 5 যোদ্ধা নিহত হন। ইরাক সরকারের অধীনে থাকা পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউর অঙ্গ সংগঠন হিসেবে আল নুজাবা ইরাকে মোতায়েন মার্কিন সেনাদের বিরুদ্ধে লড়াই করছে। সংগঠনটির শীর্ষ নেতা শেখ আকরাম আল কাবি গতকাল এক বিবৃতিতে বলেছেন, এখন থেকে ইরাকে মার্কিন ঘাঁটি ও মার্কিন স্বার্থে আরও কঠোর আঘাত আনা হবে। তিনি বলেন, ইরাক থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতিরোধ সংগঠনগুলো মার্কিন স্বার্থে আঘাত আনা অব্যাহত রাখবে। এর আগে রোববার ইরাকে মোতায়েন মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনী জানিয়েছিল, তারা ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে হামলায় জড়িত একটি আস্তানায় হামলা চালিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে চালানো ওই হামলায় আর নুজাবার 5 সদস্য নিহত হন। ইরাকের প্রতিরোধ আন্দোলন রোববার জানায়, তারা পশ্চিম ইরাকের আইন আল আসাদ বিমানঘাটি এবং সিরিয়ার আল খাজরা গ্রামে মোতায়েন মার্কিন সেনাদের ওপর হামলার কাজে ড্রোন ব্যবহার করেছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আল আকসা তুফান অভিযানের 60তম দিনের প্রথম প্রহরে গাজা উপত্যকার খান ইউনিস শহরের উত্তর ও পূর্বে ইহুদিবাদী আগ্রাসী বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে বলে জানা গেছে। এ সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, শুনুন বাবুল আখতারের পরিবেশনায়।
আল আকসা তুফান অভিযানের 60তম দিনের প্রথম প্রহরে গাজা উপত্যকার খান ইউনিস শহরের উত্তর এবং পূর্বে ইহুদিবাদী আগ্রাসী বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধকামী যোদ্ধাদের ভয়ানক এবং পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয়েছে বলে প্রতিরোধকামী সংগঠনগুলো জানিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিদ্যুৎ, ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়ে ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানগুলো গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলের পাশাপাশি গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে উত্তর এবং পূর্বাঞ্চলে ফসফরাস বোমা দিয়ে ব্যাপক হামলা চালাচ্ছে। খান ইউনিসে অবস্থিত দার এস সালাম হাসপাতালের চিকিৎসক ও রোগীরা এই হাসপাতালের আশপাশের এলাকায় ইহুদিবাদী বাহিনীর ব্যাপক হামলার পর সাহায্য চেয়েছেন। গাজা উপত্যকার উত্তরে অবস্থিত কামাল আদওয়ান হাসপাতালের ভেতরেও বিপুল সংখ্যক ফিলিস্তিনি শরণার্থী আশ্রয় নিয়েছে। একই সময় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনারা দক্ষিণে বিশেষ করে খান ইউনিসে ভারী গোলাবারুদ এবং বিমান হামলার সমন্বয়ে স্থল অভিযানের মাত্রা বাড়িয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতারা, যারা গাজা উপত্যকায় এখন পর্যন্ত শিশু ও অসহায় নারীদের হত্যা এবং এ এলাকায় বাড়িঘর, স্কুল, হাসপাতাল এবং অন্যান্য অবকাঠামোর ব্যাপক ধ্বংসযজ্ঞ ছাড়া কিছুই অর্জন করতে পারেনি, তারা ধারাবাহিকভাবে সেখানে যুদ্ধ আগ্রাসন অব্যাহত রেখেছেন। যখন ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সেনাবাহিনী গাজা উপত্যকার দক্ষিণে ঘেরাওরিং কঠোর করছে, তখন জাতিসংঘের একজন কর্মকর্তা গাজা উপত্যকার নারকীয় পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছেন। ফিলিস্তিনি অঞ্চলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান সমন্বয়কারী লিন হেস্টিংস এক বিবৃতিতে ঘোষণা করেছেন যে গত 1 ডিসেম্বর থেকে এবং 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক হামলা ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়ার কারণে বোমা হামলার পাশাপাশি খাবারের অভাবে আরও কয়েক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া হাজার হাজার ফিলিস্তিনি পানি, আশ্রয় ও নিরাপত্তার কারণে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এই বিবৃতিতে বলা হয়েছে, গাজার জনগণের জন্য মানবিক সাহায্য পাঠানোর জন্য আর কোনো পরিস্থিতির অবশিষ্ট নয় এবং এ অঞ্চলের জন্য একটি নারকীয় পরিস্থিতি অপেক্ষা করছে, কারণ ত্রাণ কার্যক্রম আর এই অঞ্চলের চাহিদা পূরণ করে না। গাজার যুদ্ধের 7 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইহুদিবাদী সেনাবাহিনী তার অতীত ব্যর্থতাগুলো ঢাকার জন্য গাজায় তাদের হামলা এবং আগ্রাসন আবার শুরু করেছে। তবে যুদ্ধের ময়দানের পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে, চলমান স্থলযুদ্ধে এই আগ্রাসী শাসক গোষ্ঠীর সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার সকালে স্বীকার করেছে যে ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে স্থলযুদ্ধের সময় এই সরকারের একজন অফিসার এবং অন্য দুই সৈন্য নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছে। যাই হোক, গাজায় স্থল হামলা থেকে এটা বলা যেতে পারে যে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর ব্যাপক হামলা পুনরায় শুরু করার ক্ষেত্রে তেল আবিব সরকারের অর্জন হল যুদ্ধাপরাধ মামলার অবনতি এবং এর সামরিক ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি।
এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশের প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধতা পেয়েছেন 1985 জন প্রার্থী। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাওয়া সারা দেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বৈধতা পেয়েছেন মাত্র 1985 জন প্রার্থী, আর অবৈধ ঘোষণা করা হয়েছে 731 জনকে। 1% ভোটারদের সমর্থন আদায় সংক্রান্ত নিয়মের কারণে অধিকাংশের মনোনয়ন বাতিল হয়েছে বলে অভিযোগ প্রার্থীদের। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল করতে আসা অবৈধ ঘোষিত প্রার্থীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। প্রার্থীদের অভিযোগ, বাংলাদেশ সংবিধানে গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের কথা বলা হলেও নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে 1% ভোটারের সমর্থনের স্বাক্ষরিত আবেদন জমা দিতে বলেছে। এতে ভোটের আগেই ভোটারের সমর্থন ফাঁস হয়ে যাচ্ছে, যা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য অনেকের।
1% ভোটে একজন অস্বীকার করেছে, এই জন্য বাতিল হয়েছে এবং সে সইও দিছে, কিন্তু সে পরেও আরেক গ্রুপের লোক এখন সে বলতেছে আমি সই দিই নাই। তাহলে এই ক্ষেত্রে আমি কি করতে পারি?
দুইবার দুইটা উপজেলা নির্বাচনে আমি নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলাম। সুতরাং এই আইনটাই আমাদের আসলে আইনের প্রতি আমি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধাশীল, তবে এটার মনে হয় বিবেচনা করার সময় এসেছে।
আবার অনেক প্রার্থী বলছেন 1% বেশি ভোটারের সমর্থনের স্বাক্ষর সংগ্রহ করা হলেও তা জেলা নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন দিয়ে যাচাই বাছাই করায় অনেকে ভয় পেয়েছেন। স্বাক্ষর করা অনেকে কর্মজীবী হওয়ায় যাচাই বাছাই করতে গিয়ে তাদের পায়নি জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যারা প্রত্যাখ্যাত হয়েছেন তাদের করা আপিলগুলো যাচাই বাছাই শেষে পুরো কমিশন বসে সিদ্ধান্ত নেবে, যা আগামী 10 ডিসেম্বর চূড়ান্ত করা হবে।
আপিল শুনানি হবে 10 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত। আমরা তখন পুরো কমিশন বসে আপিলগুলো শুনব।
এদিকে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের স্বাক্ষরের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউসুফ আলী এই রিট দায়ের করেন, যাতে প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে। আগামীকাল বুধবার 6 ডিসেম্বর বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি উপস্থাপন করার কথা রয়েছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি সামাজিক ও রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পশ্চিমা এশিয়া অঞ্চলের রাজনৈতিক ইতিহাসে 7ই অক্টোবর চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দিনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা দখলদার ইসরায়েলের অভ্যন্তরে সফল হামলা চালায়, যা ইসরায়েলের 75 বছরের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের ঘটনা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনি এ পরাজয়কে অপূরণীয় পরাজয় বলে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে আমরা ইসরায়েলি ফিলিস্তিন সংঘাতের ইতিহাস, হামাসের সাম্প্রতিক আল আকসা তুফান অভিযান ও এর ফলাফল এবং গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কয়েক পর্বে আলোচনা করব। আজ শুনুন প্রথম পর্ব, পরিবেশনে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি রেজওয়ান হোসেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরপরই মার্কিন যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিশ্ব দুই মেরুকেন্দ্রিক ব্যবস্থায় বিভক্ত হয়ে পড়ে। নতুন বিশ্ব ব্যবস্থায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো পুরনো শক্তিধর দেশগুলো দ্বিতীয় স্তরের শক্তিতে পরিণত হয় এবং আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে দুই মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চালু হয়। এমতাবস্থায় ব্রিটেন জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের বিষয়টি উত্থাপন করে এবং অনেক চেষ্টা চালিয়ে অবশেষে 1947 সালে ফিলিস্তিন বিভক্তির প্রস্তাব অনুমোদন করা হয়। এই প্রস্তাব অনুসারে ইহুদিরা, যারা এর আগে ফিলিস্তিনি জনসংখ্যার মাত্র 30% ছিল, তারা ফিলিস্তিনি ভূমির প্রায় 55% লাভ করেছিল। কিন্তু ফিলিস্তিনিরা জনসংখ্যার প্রায় 70% হলেও তাদেরকে দেয়া হয় মাত্র 45%-এরও কম ভূমি। এ কারণে এই প্রস্তাব ফিলিস্তিনি ও মুসলিম দেশগুলো তখন মেনে নেয়নি এবং এর প্রতিক্রিয়ায় প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়।
ব্রিটিশদের সহযোগিতায় ইহুদিরা ফিলিস্তিনে সরকার গঠনের জন্য রাজনৈতিক ও সামরিক শক্তি অর্জন করে এবং এরপর ব্রিটিশরা ফিলিস্তিন থেকে চলে যাওয়ার পর ইহুদিরা ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করে। এ ঘোষণায় আরব ও ফিলিস্তিনিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয় এবং প্রথম ইসরায়েলের সাথে আরবদের যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধে ইহুদিবাদীরা ফিলিস্তিনের 78% ভূমি দখল করে নেয়। ফিলিস্তিনের অবশিষ্ট অংশ অর্থাৎ পশ্চিম তীর জর্ডানের সাথে এবং গাজা উপত্যকা মিশর সীমান্তের সাথে রয়ে যায়। 8 বছর পর 1956 সালে দ্বিতীয় দফায় আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়, অর্থাৎ ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্স মিশর আক্রমণ করে এবং এর উদ্দেশ্য ছিল সুয়েজ খালের উপর পশ্চিমা নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করা এবং মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরকে ক্ষমতাচ্যুত করা। কিন্তু ওই যুদ্ধে ইসরায়েল, ব্রিটেন ও ফ্রান্স জোট পরাজিত হয় এবং মিশর সুয়েজ খালকে জাতীয়করণ করে আর জামাল আবদুল নাসের হয়ে ওঠে আরব বিশ্বের নায়ক।
এরপর 1967 সালে সংঘটিত হয় তৃতীয় যুদ্ধ, যা আরব ইসরায়েলের মধ্যকার 6 দিনের যুদ্ধ নামে পরিচিত। ওই যুদ্ধে ইসরায়েলের কাছে আরব দেশগুলোর পরাজয় ঘটে, কারণ আমেরিকা ও ইউরোপের অত্যাধুনিক অস্ত্র সহায়তা নিয়ে ইসরায়েল 6 দিনের যুদ্ধে পশ্চিম তীর, গাজা উপত্যকা, সিরিয়ার গোলানভূমি এবং মিশরের সিনাই উপত্যকা দখল করে নিয়েছিল। এর ফলে ইসরায়েলের আয়তন 3-4 গুণ বৃদ্ধি পায়। এর 6 বছর পর মিশরের আনোয়ার সাদাত, সিরিয়ার হাফিজ আল আসাদ এবং জর্দান সরকার 1973 সালে একটি আকস্মিক আক্রমণের মাধ্যমে তাদের দখলকৃত ভূমিগুলো পুনরুদ্ধারের চেষ্টা চালায়, কিন্তু তারা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। সর্বশেষ ওই যুদ্ধে মিশর পরাজিত হয়। আনোয়ার সাদাত আমেরিকার মধ্যস্থতা মেনে নিয়ে সিনাই উপত্যকা পুনরুদ্ধারের লক্ষ্যে ক্যাম্প ডেভিড চুক্তি সই করতে বাধ্য হন। ক্যাম্প ডেভিড আপোষ চুক্তির ফলে মিশর ইসরায়েলের বিরোধিতা করা থেকে সরে আসে এবং বিনিময়ে সিনাই উপত্যকা ফিরে পায়। এইভাবে আরব ইসরায়েল যুদ্ধের অবসান ঘটে।
এরপর বহু বছর পেরিয়ে গেছে। আরব দেশগুলোর সেনাবাহিনী 1973 সালের যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীকে পরাজিত করতে ব্যর্থ হলেও 2000 সালে লেবাননের হিজবুল্লাহর যোদ্ধারা ইসরায়েলি সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন থেকে বিতাড়িত করতে সক্ষম হয়। 2005 সালে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর আরেকটি পরাজয় ঘটে। ফিলিস্তিনিদের দ্বিতীয় গণজাগরণ বা ইন্তিফাদা আন্দোলন শুরুর 5 বছর পর ইসরায়েলি সেনারা 38 বছর পর গাজা উপত্যকা থেকে চলে যেতে বাধ্য হয়, যা ছিল ইসরায়েলি বাহিনীর দ্বিতীয় পরাজয়ের ঘটনা। ইসরায়েলের তৃতীয় পরাজয় ঘটে 2006 সালে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে 33 দিনের যুদ্ধে। এর ফলে ইসরায়েল অপরাজেয় শক্তি বলে এতদিন ধরে যে প্রচারণা চালাত তা মিথ্যা প্রমাণিত হয়। সর্বশেষ চতুর্থ এবং বলা যায় সবচেয়ে বড় পরাজয়টি ঘটে চলতি বছর গত 7 অক্টোবর হামাসের আক্রমণের মধ্য দিয়ে। ইসরায়েলের বিরুদ্ধে হামাস যোদ্ধাদের আল আকসা তুফান অভিযান ছিল গত 75 বছরের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। আসুন এবারে আমরা জানার চেষ্টা করব কেন এটি ইসরায়েলের জন্য নজিরবিহীন পরাজয়ের ঘটনা ছিল।
প্রথমত, হামাসের আল আকসা তুফান অভিযানে ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা ব্যর্থতা প্রমাণিত হয়েছে। একযোগে হামাসের আকাশ, স্থল, সমুদ্র ও সাইবার হামলা ছিল এক কথায় বিস্ময়কর, যা ইসরায়েলকে হতচকিত করে দিয়েছে। 1948 সালে ইসরায়েলের দখলীকৃত ভূখণ্ডের গভীরে প্রথমবারের মতো ফিলিস্তিনের হামাস ও ইসলামী জেহাদ আন্দোলন সফল অভিযান চালায়। এ সময় তারা ইসরায়েলের 22টি শহর এবং 10টিরও বেশি সামরিক ঘাঁটিতে হানা দেয় এবং ইসরায়েলের বহু গুরুত্বপূর্ণ সামরিক ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করে দেয়। একই সাথে তারা 200 জনেরও বেশি লোককে বন্দী করে গাজায় নিয়ে আসে, যাদের মধ্যে বহু ইসরায়েলি সেনাও রয়েছে। এই ঘটনা থেকে ফিলিস্তিনিদের প্রতিরোধ শক্তি এবং ইসরায়েলের সামরিক গোয়েন্দা ও নিরাপত্তা ব্যর্থতা প্রমাণিত হয়েছে।
ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ একেবারেই অসম যুদ্ধ। আমেরিকার সামরিক ও গোয়েন্দা সহযোগিতা নিয়ে ইসরায়েল দীর্ঘ দিন ধরে বর্বরতা ও শক্তিমত্তা দেখিয়ে আসছে। অন্যদিকে সেই তুলনায় প্রতিরোধ যোদ্ধারা সব দিক থেকেই অত্যন্ত দুর্বল এবং ইসরায়েলের শক্তির সাথে তাদের কোনো তুলনাই চলে না। কিন্তু যে বিষয়টি হামাসকে জয়ী করেছে ও সবাইকে হতবাক করেছে তা হল ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিরোধ শক্তির আত্মবিশ্বাস, অন্তর্দৃষ্টি এবং প্রস্তুতি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজমা খামেনি এ প্রসঙ্গে বলেছেন, আল আকসা তুফান অভিযানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা দেখিয়ে দিয়েছে কিভাবে খুব কম সুযোগ সুবিধা নিয়ে দৃঢ় সংকল্পের সাথে একটি ছোট দল নিয়ে বড় শত্রুকে মোকাবেলা করা যায়।
শ্রোতা বন্ধুরা, ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের ইতিহাস, হামাসের সাম্প্রতিক আল আকসা তুফান অভিযান ও এর ফলাফল নিয়ে বিশেষ আলোচনাটি শুনলেন। আগামী পর্বে এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব, আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ 5ই ডিসেম্বর মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান যুক্তরাষ্ট্রের মানবজমিন। ইত্তেফাক লিখেছে, নির্বাচনে থাকবে সেনাবাহিনী, বলেছে ইসি আলমগীর। দেশে বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে সেটি মোকাবেলায় লড়াই করে যাবে 14 দল, যুগান্তর। এখনও তারল্য সংকটে 5, ইসলামী ব্যাংক, ডেইলি স্টার বাংলা।
কলকাতা শিরোনাম। আরও ব্যর্থতা আসবে, তৈরি থাকুন নাম না করে বিরোধীদের খোঁচা মোদির সংবাদ প্রতিদিন। তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রী পদে রেবন্ত রেড্ডি মত কংগ্রেসের গণশক্তি। কংগ্রেসের ইচ্ছে মতো বুধে হচ্ছে না ইন্ডিয়া বৈঠক, শরিকি হাবভাব বুঝেই কি পিছিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত? আনন্দবাজার পত্রিকা। তো শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে আবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, জামিন পেয়ে ফুলের মালা পরে হত্যা মামলার আসামি শোভাযাত্রা, দৈনিক প্রথম আলোর শিরোনামে ঠিক কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ। দৈনিক প্রথম আলোর যে শিরোনাম তুলে ধরলেন সে সম্পর্কে আসলে বিস্তারিত কি আর বলবো, আমি বরং প্রথম আলোর কিছু লেখা আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরি, তারপরে আমি সামান্য কিছু বিশ্লেষণ করি। লক্ষ্মীপুরের এই আলোচিত আবদুল্লাহ আল নোমান ও রাকিব ইমাম হত্যা মামলার আসামি দেওয়ান ফয়সাল উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি লক্ষ্মীপুর কারাগার থেকে বের হয়ে মাইক্রোবাসে চড়ে অর্ধ শতাধিক মোটর সাইকেলের শোভাযাত্রায় রামগঞ্জ শহরে আসেন। পরে শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বালিয়া চৌমোহনী এলাকায় জড়ো হন তারা। সেখানে তাকে মালা পরিয়ে ও ফুল ছিটিয়ে বরণ করা হয়। এ সময় মিষ্টি বিতরণ করেন তার পক্ষের লোকজন। এ ঘটনায় উদ্বিগ্ন নিহত ব্যক্তিদের পরিবার হতাশা প্রকাশ করে রাকিবের ভাই, যে রাকিব মারা গেছে, তার ভাই সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেছেন, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী কাশেম জিহাদি মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। জড়িত যাদের গ্রেপ্তার করা হয়েছে তারাও জামিনে বের হয়ে যাচ্ছেন, তাদের ফুলের মালা পরিয়ে বরণ করা হচ্ছে, আর আমরা এসব অসহায়ের মতো দেখছি। এখানে আমি যে আলোচনাটুকু করতে পারি সেটি হচ্ছে এই যে, হত্যা মামলায় যারা আসামি হয়েছেন তারা নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের মুক্তি আসলে সমাজের জন্য এবং মামলার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আসলে এগুলো সমাজের জন্য সম্ভবত ভালো নজির স্থাপন করে না, ভালো উদাহরণ তৈরি করে না। সেক্ষেত্রে আমাদের সবারই আসলে বুঝে পা ফেলা দরকার, তা সে যে অঙ্গনেরই আমরা হই না কেন।
গাজা যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার শুরু। আপনার কি মনে হয় নেতানিয়াহুর সামনে বিপর্যয় অপেক্ষা করছে?
জি, গাজা যুদ্ধের মধ্যেই ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার কাজ শুরু হয়েছে। এবং আপনি জানেন হয়তো যে গতকাল সোমবার ইসরায়েলের আদালতে এই মামলার শুনানি নতুন করে শুরু হয়। এই মামলায় এর আগেই কিন্তু নেতানিয়াহু দোষী সাব্যস্ত হয়েছিলেন, পরবর্তীতে তিনি সম্ভবত আপিল করেছেন এবং সেই আপিলের শুনানি টুনানি হচ্ছে। তো এখানে তার জন্য যে বিষয়গুলো বিশেষভাবে আলোচনা করা যায় সেগুলো হচ্ছে যে, তিনি এই মামলায় মোটামুটি দোষী হয়ে যাবেন এটা অনেকটা পরিষ্কার। এই মামলায় যাতে তিনি এখনই দোষী সাব্যস্ত না হন বা বড় সংকটে না পড়েন, সেই জন্য কিন্তু মামলার কার্যক্রম 2 মাস স্থগিত রাখা হয়েছিল এই যুদ্ধের কারণে। তিনি এই যুদ্ধের সুযোগ নিয়ে এই বিচার কার্য বিলম্বিত করার চেষ্টা করেছিলেন এবং আদালতের আনুকূল্য পাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই আনুকূল্য আদালত তাকে দেয়নি, বরং তার বিরুদ্ধে শুনানি শুরু হলো। পাশাপাশি মামলার ব্যাপারে বলা হয়েছে যে, তিনি যে দুর্নীতির মামলা করেছেন, অর্থাৎ তাকে গিফট করা হয়েছে, সেই গিফট নিয়েছেন তিনি, উপহার নিয়েছেন, এবং এই উপহারটাই মূলত ঘুষ, তিনি ঘুষ নিয়েছেন, এবং এই উপহারের বিনিময়ে কিছু ব্যক্তিকে তিনি বিশেষ কিছু সুবিধা দিয়েছেন এবং ব্যক্তি বিশেষকে আনুকূল্য দিয়েছেন। এইগুলো সব দুর্নীতির আওতায় পড়েছে এবং এই মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তিনি 10 বছর তাকে কারাদণ্ড ভোগ করতে হবে অথবা বিপুল অঙ্কের অর্থ জরিমানা দিতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় যে মামলা, তিনটা মামলা, একটা বিশ্বাসভঙ্গের মামলা, একটা প্রতারণার মামলা, এই বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার মামলায় যদি তিনি দোষী সাব্যস্ত হন তাহলে তাকে 3 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। শুধু তাই না, এই যে গাজায় যুদ্ধ পরিচালনা করছে এবং অনেকটা নেতানিয়াহুর একক সিদ্ধান্তেই অনেক কিছু হচ্ছে, এই ব্যাপারে কিন্তু ইসরায়েলের জনগণ বা ইসরায়েলের মানবাধিকার সংস্থাগুলো নেতানিয়াহুর বিচার চাইছেন, এই যুদ্ধের জন্য যুদ্ধ অপরাধের বিচার চাইছেন। সেক্ষেত্রে শুধু দুর্নীতির মামলা না, এই যুদ্ধ পরিসমাপ্তির পরপরই নেতানিয়াহুর ভাগ্যে আরও অনেক ধরনের মামলা জুটবে এবং তার ভবিষ্যৎ আসলেই সংকটাপন্ন হয়ে উঠবে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। আরও ব্যর্থতা আসবে, তৈরি থাকুন নাম না করে ফের বিরোধীদের খোঁচা মোদির, সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে। আগামী দিনে আরও ব্যর্থ হবে বিরোধীরা, সত্তর বছর ধরে বিভেদের রাজনীতির ফল মিলবেই। তিন রাজ্যে ব্যাপক সাফল্যের পর ফের কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোকে এভাবেই মিদলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উল্লেখ্য, সদ্য সমাপ্ত নির্বাচনে কেবল তেলেঙ্গানায় সরকার গড়তে পেরেছে কংগ্রেস, তারপরেই। বিরোধীদের উদ্দেশ্যে মোদীর বার্তা ছিল, শুধরে যান নয়তো মানুষ মুছে দেবে। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় নিজের এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করেন প্রধানমন্ত্রী, নাম না করে কংগ্রেস সহ অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোর সমালোচনা হয়েছে ওই ভিডিওতে। সেখানকার বক্তব্যের সঙ্গেই সহমত পোষণ করে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, আশা করে নিজেদের ঔদ্ধত্য, মিথ্যাচার, নেতিবাচক চিন্তা আর উদাসীনতা নিয়েই ওরা ব্যস্ত থাকুক, ওদের বিভাজনের রাজনীতির কথা মনে রাখতে হবে। সত্তর বছরের পুরনো অভ্যাস এত সহজে ছাড়া যায় না। আমন্ত্রণ জানানো হয়নি ইন্ডিয়া জোটের ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। সংবাদ প্রতিদিন পত্রিকার এ খবরে লেখা হয়েছে, ইন্ডিয়া জোটের আগামী বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। সোমবার সাফ জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরের তিন রাজ্যে কংগ্রেসের ভরাডুবির পরেই আগামী 6 ডিসেম্বর জোটের বৈঠক ডাকেন মল্লিকার্জুন খাড়গে। তবে এ বিষয়ে আগাম কোনো তথ্যই তার কাছে ছিল না জানিয়ে মমতা বলেন, আমাকে ফোনেও কিছু জানানো হয়নি। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো, সুস্থ ও নিরাপদ থাকুন।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি সোহেল আহমেদ।
আজ আমরা শুনব ইরানের একটি প্রাচীন প্রবাদের গল্প। প্রবাদটি হল, মূল্যের হেরফের বিনা কারণে হয় না। এই প্রবাদের পেছনে একটা গল্প আছে। গল্পটি এরকম, এক ব্যবসায়ীর দুই কর্মচারী ছিল, তাদের বয়স ভালোই ছিল। কর্মচারীদের সবাই 5 বছর ধরে ওই ব্যবসায়ীর সঙ্গে কাজ করছিল, তার মানে দুজনেরই কাজের অভিজ্ঞতা ছিল সমান পর্যায়ের।
সমান অভিজ্ঞতার অধিকারী হলেও ব্যবসায়ী কিন্তু কর্মচারীদের একজনকে অন্য জনের চেয়ে দ্বিগুণ বেতন দিত। যে কর্মচারী কম বেতন পেত সে কিন্তু ব্যবসায়ীকে পছন্দ করত, তবে তার সহকর্মীর তুলনায় বেতন কম পাওয়ায় সে মনক্ষুণ্ণ ছিল। একবার এক বাণিজ্যিক সফরে কম বেতনের কর্মচারীর সুযোগ হল ব্যবসায়ীর সঙ্গে কথা বলার, কেননা তাদের সাথে ওই সফরে আর কেউ ছিল না। কর্মচারী ব্যবসায়ীকে সুযোগ মতো বলল, আপনি আমাকে যাই বেতন দেবেন তাতেই আমি খুশি, আল্লাহর কাছে বরকত কামনা করি, শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু একটা প্রশ্ন আমার মনের ভেতর ঘুরপাক করছে, অনুমতি দিলে প্রশ্নটা করতে চায়। ব্যবসায়ী অনুমতি দিল। কর্মচারী এবার বলল, কি বলল তা শুনব খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন যথারীতি এ প্রত্যাশা রইল।
অনুমতি পেয়ে কর্মচারী জানতে চাইল, আমি এবং আমার সহকর্মী একই সঙ্গে একই কাজে আপনার কাজে নিযুক্ত হয়েছি। দুজনের কাজের অভিজ্ঞতাও সমান সমান, কিন্তু আমার সহকর্মীর বেতন আমার বেতনের দ্বিগুণ। রহস্যটা কি? ব্যবসায়ী মুচকি হেসে দিয়ে বলল, তুমি নিশ্চিত থাকো যে কোনো চড়াই মূল্যই বিনা কারণে হয় না। ওকে তোমার চেয়ে দ্বিগুণ বেতন দেওয়ার পেছনেও কারণ রয়েছে। একটু অপেক্ষা করো, উপযুক্ত সময়ে তার কারণটা তোমাকে বলবো আমি। এরপর দুই দিন তিন দিন কেটে গেল। একদিন ব্যবসায়ী তার দুই কর্মচারীকে নিয়ে দুপুরের খাবার খেতে বসল। এমন সময় বাইরে থেকে কাফেলার উটের গলার ঘণ্টার ধ্বনি কানে এলো। ব্যবসায়ী প্রচুর মাল সামানা নিয়ে এসেছিল বিক্রি করার জন্য, সে তাই ভালো ক্রেতার সন্ধান করছিল। উটের ঘণ্টার ধ্বনি শুনে তাই বলল,
আশা করি এই কাফেলার ভেতর আমার মালামাল বিক্রির জন্য ভালো কজন ক্রেতা পেয়ে যাব। দ্রুত মালামাল বিক্রি করে নিজেদের বাসা বাড়িতে ফিরে যেতে পারলেই ভালো হয়। কর্মচারীদের দিকে তাকিয়ে তাই বলল, তোমাদের মধ্য থেকে একজন গিয়ে দেখে আসো যে কি খবর, আদৌ কি বিক্রি করার ব্যাপারে কোনো আশা ভরসা আছে। কম বেতনের কর্মচারী নিজেকে তৎপর এবং বুদ্ধিমান হিসেবে তুলে ধরার জন্য দ্রুত উঠে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, একটা ব্যবসায়ী কাফেলার উটের গলার ঘণ্টার শব্দই হচ্ছিল, তারা এদিক দিয়ে চলে গেছে। ওদেরকে তো কেনা বেচার লোক বলে মনে হলো না, কেননা তাদের মাঝে যাত্রা বিরতির কোনো লক্ষণই দেখা গেল না। তার পরের কাহিনী শুনব খানিক পরই। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। কম বেতনের কর্মচারীর কথা শোনার পর ব্যবসায়ী তাকে ধন্যবাদ দিয়ে অন্য কর্মচারীর দিকে তাকিয়ে বলল, তুমিও যাও, দেখো তো কি খবর। বেশি বেতনের কর্মচারী উঠে গেল এবং একটু দেরি করে ফেলল। দেরি দেখে কম বেতনের কর্মচারী খুশি হয়ে মনে মনে বলল, আমি অনেক দ্রুত গেছি এবং ফিরেছি, কিন্তু আমার সহকর্মী কি রকম দেরি করল। ব্যবসায়ীকে কিছু বলল না। ব্যবসায়ী বেশি বেতনের কর্মচারীকে জিজ্ঞেস করল, কি খবর। কর্মচারী বলল, অন্তত 100 উটের বিশাল একটা কাফেলা ছিল, খচ্চরও ছিল 35টির মতো, অন্তত 125টির উপর বোঝা ছিল, 10 জন উটের পিঠে সওয়ার ছিল, তাদের মাল ছিল কাপড় বাদাম আর আখরোট, মাসাদ থেকে এসেছে, যাচ্ছে ইস্পাহানের দিকে।
পরের সরাইখানাতে যাওয়ার উদ্দেশ্যে দ্রুত যাচ্ছিল, রাত হয়ে যাবার আগেই তারা সেই সরাইখানাতে পৌঁছাতে চায় বলে তাড়াহুড়ো করছিল। রাত হয়ে গেলে চোর ডাকাতের হাতে পড়ার আশঙ্কা করছিল তারা। পরের সরাইখানাতে তারা 2-3 দিন থাকবে, ওই কয়দিনে তারা কিছু তুলা পশম এবং মশলাপাতি কিনবে। তাদেরকে বললাম, আমাদের কাছে মশলা এবং পশম আছে, কথা হয়েছে যে আগামীকাল সকালে তাদের প্রয়োজনীয় মালামাল নিয়ে পরবর্তী সরাইখানায় যাব। বেশি বেতনের কর্মচারীর পুরো বর্ণনা শুনে খুশি হল ব্যবসায়ী এবং তাকে ধন্যবাদ জানাল। এর পরের কাহিনী শুনব খানিক মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গেই আছেন, এই প্রত্যাশা রইল।
শ্রোতা বন্ধুরা, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বেশি বেতনের কর্মচারীর বর্ণনা শুনে তাকে ধন্যবাদ জানিয়ে ব্যবসায়ী বলল, ব্যবসায়ী কাফেলার সম্পর্কে ভালোই তথ্য উপাত্ত সংগ্রহ করেছ, তুমি আবার পশম কিংবা মশলাপাতির দাম দস্তুর নিয়ে কোনো কথা বলনি তো। কর্মচারী বলল, না বলেছি, দামাদামির বিষয়টা আপনার সঙ্গে হবে। ব্যবসায়ী আবারও বেশি বেতনের কর্মচারীকে ধন্যবাদ দিল। এরপর তার হাতে কিছু টাকা দিয়ে বলল, আগামীকালের সফরের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাবার দাবার ইত্যাদির ব্যবস্থা করো। আগামীকাল আমরা পরবর্তী সরাইখানা, যেখানে ব্যবসায়ী কাফেলা 2-3 দিন যাত্রাবিরতি করবে, সেখানে যাব।
ওদেরও তুলা এবং পশম কেনা দরকার, আর আমাদেরও মালামাল বিক্রি করা দরকার। ভালোই হবে যদি আমরা আমাদের তুলা এবং পশমগুলো তাদের কাছে ভালো দামে বিক্রি করতে পারি। বেশি বেতনের কর্মচারী যখন বাইরে গেল, ব্যবসায়ী তখন কম বেতনের কর্মচারীর দিকে তাকিয়ে বলল, এখন বুঝতে পেরেছ কেন তোমার সহকর্মী তোমার চেয়ে বেশি বেতন পায়? ওই ঘটনার পর থেকে কেউ যখন কোনো দামি জিনিসের মূল্যায়ন সম্পর্কে কথা বলার চেষ্টা করে, তখনই এই উদাহরণ দেওয়ার চেষ্টা করে। বলে, কোনো জিনিসের চড়া মূল্য কিংবা কম মূল্য বিনা কারণে হয় না। তো শ্রোতা বন্ধুরা, গল্প ও প্রবাদের গল্পের আসরে এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
এবারে বিশেষ সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট বলেছেন, নিরীহ ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যার ফলে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের পতন হবে। 24 ঘণ্টায় দখলদার ইসরায়েলের 28টি সামরিক যানে ফিলিস্তিনিদের আঘাত, আরও কয়েকটি অভিযানে বহু ইসরায়েলি সেনা নিহত। বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুমতি না পাওয়ায় 10 ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে সমাবেশ করবে না আওয়ামী লীগ। এবং ভারতের পশ্চিমবঙ্গের নানা প্রকল্পে কেন্দ্রীয় সরকার প্রাপ্য টাকা দিচ্ছে না বলে সংসদে তৃণমূল কংগ্রেসের অভিযোগ প্রত্যাখ্যান করল বিজেপি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশ আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান, রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম, রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 1100048, ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।